حدیث مصطفیٰ، حدیث مصطفیٰ، درس شمائل ترمیزی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیك یا رسول اللہ وعلى آلك واصحابك یا حبیب اللہ. الصلاة والسلام علیك یا نبی اللہ وعلى آلك واصحابك یا نور اللہ. الشمائل المحمدیہ والخصائل المصطفیہ صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم، অর্থাৎ আমাদের শামাইল তিরমিজির দরস চালু রয়েছে। বিগত দরসে, বিগত সবকে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পৃথিবী হতে ওফাত প্রসঙ্গে, অর্থাৎ তিনি আলাইহি সালাতু সালামের ইন্তিকাল করার প্রসঙ্গে শ্রবণ করছিলাম। কিছু হাদিসে কারিমা আমরা শুনেছিলাম এবং হযরত সালিম বিন ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মোবারাকা, যা বিস্তারিত হাদিস রয়েছে, তাতে আমরা তার কিছু অংশ শুনেছিলাম যে কিভাবে সাহাবায়ে কিরাম আলাইহিম রেদওয়ানের উপর এক দুঃখের পরিস্থিতি এসেছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছিলেন, যদি আমি কাউকে এই কথা বলতে শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। সুতরাং লোকেরা হযরত সালিম বিন ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন যে তিনি আসুক এবং এই ব্যাপারে কিছু আলোচনা করুক। তখন হযরত সালিম বিন ওবাইদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন, যিনি ওই সময় মদিনার নওয়াহি এলাকায় ছিলেন, যেখানে তিনি বিবাহ করেছিলেন সেই ঘরে উপস্থিত ছিলেন। অতঃপর তিনি গিয়ে আতঙ্কিত অবস্থায় সংবাদ দিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলেন যে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতিতে নিজ আবেগের বশে তিনি কি ধরনের কথাবার্তা বলছেন। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম বিন ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন ওই স্থানে যেখানে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত ছিলেন, অর্থাৎ মসজিদে নববী। সেখানে তার শিফট নিয়ে গেলেন। এই পর্যন্ত আমরা বিগত দরসে শুনেছিলাম, সামনে আরও শ্রবণ করুন। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম বিন ওবাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফকল আলী ইন তলিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালিম বিন ওবায়দ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, চলো। ফান তলাকতু মাহু, আমি তার সাথে গেলাম। ফাজাআ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওয়ান নাসু কদ দখলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই হুজরা মুবারকের কাছে জড়ো হচ্ছিলেন, আসছিলেন। ফাকালা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আইয়ুহান নাস আফরিজুলি ফা আফরজুলাহু। তিনি বললেন, হে লোকেরা, আমার জন্য জায়গা ছেড়ে দাও। তো লোকেরা জায়গা ছেড়ে দিল। ফা জা আ হাত্তা আকাব্বা আলাইহি ওমাসাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের নিকট আসলেন আর সেখানে লুটিয়ে পড়লেন। অর্থাৎ তিনি হুজুর আলাইহি সালাতু সালামের হাতের উপর হাত রেখে দিলেন, স্পর্শ করলেন আর বললেন, ফাকালা ইন্না কামাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অর্থাৎ এই আয়াত মুবারাকা তিনি পাঠ করলেন যে নিঃসন্দেহে তিনিও পৃথিবী হতে ওফাত করবেন এবং লোকেরা পৃথিবী হতে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে। সুম্মা কলু, অতপর লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বললেন, ইয়া সাহিবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আকুবিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবী হতে পদার্পণ করেছেন, ইন্তিকাল করেছেন? ক্বালা নাআম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, জি, পৃথিবী হতে পদার্পণ করেছেন, ইন্তিকাল করেছেন। অর্থাৎ ওই সময় যে পরিস্থিতি হয়েছিল, মানে সকল লোক, সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সবাই দুঃখের পরিস্থিতিতে ছিলেন, আর কেউই মানতে পারছিলেন না যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ইন্তিকাল করতে পারেন। অনেকে এরকম বলছিলেন, তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, দ্বিতীয়বার তিনি তাশরিফ নিয়ে আসবেন। এই ধরনের পরিস্থিতি হয়েছিল। হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন, ওই সময় যেই সত্তা তাদের সবাইকে সামাল দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর তিনি কোরআনের এই আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহি রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, আর তার পূর্বেও অনেক রসুল অতিবাহিত হয়েছেন, অর্থাৎ তিনি আলাইহি সালাতু সালামও আল্লাহর রসুল হয়ে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছিলেন। অন্যান্য রসুলের উপর যে উফাতের সময় এসেছে, তাদের উফাতের সময় যদিও বা ক্ষণিকের জন্য এসেছে, এমনইভাবে হুজরত আলাইহি সালাতু সালামের উপরও এসেছে, তিনি আলাইহি সালাতু সালাম পৃথিবী হতে গমনকারী। ফা আলিমু আন কদ সাদাকা, তিনি যা বললেন উপস্থিত সকলে বুঝতে পারলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তা সত্য বলেছেন, সত্য কথায় বললেন। ক্বালু ইয়া সাহিবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নাআম, এখন সবাই আরজ করলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কি পড়ানো হবে? কেননা তিনি আলাইহি সালাতু সালামের জানাজা কি সাধারণ মানুষের ন্যায় হবে, যেমনিভাবে তাদের জানাজার নামাজ পড়া হয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়, তাদের সুপারিশ জানাজার নামাজ আদায়কারীরা করে থাকে, হুজুর আলাইহি সালাতু সালামের জানাজার নামাজও কি আদায় করা হবে? তিনি সুপারিশ হতে পাক নয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ পড়া যাবে। এখন কিভাবে আদায় করা হবে তা পরবর্তীতে ইরশাদ করছেন, কলা ইয়াদখুলু কওমুন ফায়ুকাব্বিরুনা ওয়ায়ুসাল্লুনা ওয়ায়াদুউনা সুম্মা ইয়াখরুজুনা সুম্মা ইয়াদখুলু কওমুন ফায়ুকাব্বিরুনা ওয়ায়ুসাল্লুনা ওয়ায়াদুউনা সুম্মা ইয়াখরুজুন হাত্তা ইয়াদখুলান নাসু ক্বালু ইয়া সাহিবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুদফালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাআম। অর্থাৎ এক এক দল আসতেন, এক এক গোত্র আসতেন, তারা হুজরা মুবারকে প্রবেশ করতেন, তাকবীর বলতেন, ইউসল্লুন, এখানে ইউসল্লুন শব্দটি রয়েছে, এর দুটি অর্থ রয়েছে, এক হচ্ছে নিয়ম অনুসারে জানাজার নামাজ পড়া, আর এর দ্বিতীয় অর্থ দরুদ পাঠ করা, আর দোয়া করতেন, অতপর সে হুজরা থেকে বাহিরে বের হয়ে আসতেন, অতপর দ্বিতীয় জামাত প্রবেশ করতেন, আর এক দল প্রবেশ করতেন, তারও এভাবে তাকবীর বলতেন, দরুদ পড়তেন অথবা জানাজার নামাজ আদায় করতেন, দোয়া করতেন, অতপর বের হয়ে আসতেন। এমনকি এই ধারাবাহিকতা জারি ছিল। আর লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দাফন করা হবে? অর্থাৎ অন্যদের দাফন এই জন্য করা হয় যে তাদের ব্যাপারে ভয় হয় যে তাদের দেহ যেন বিকৃত না হয়ে যায়, আর তারা যেন কষ্টের শিকার না হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো এইসব ব্যাপার হতে পবিত্র, তাহলে কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক এইভাবেই রাখা হবে যে লোকেরা আসতে থাকবে আর কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে থাকবে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ দাফন করা হবে। এখন জানাজা নামাজ পড়া নিয়ে এই ব্যাপারে উলামাদের দুই ধরনের বাণী রয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কি পড়া হয়েছিল। সুতরাং এক বর্ণনায় আছে, তিনি আলাইহি সাল্লাতু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে আদায় করা হবে? তখন বললেন, যখন আমি ইন্তিকাল করব তখন রুম খালি করে দিও, জিব্রাইল আমিন আলাইহি সাল্লাম এবং অন্যান্য ফেরেশতারা এসে তারা আসবেন এবং এসে দুরুদ পড়বে অথবা নামাজ পড়বে, এটা তিনি আলাইহি সাল্লাতু সাল্লাম ইরশাদ করেছিলেন। সুতরাং একদল আলেমগণ এরকম বলেন, তাদের উক্তি হচ্ছে নিয়ম অনুসারে যেভাবে আমাদের জানাজার নামাজ আদায় করা হয়, তাকবীর বলা হয় আর চার তাকবীরের পর সালাম ফেরানো হয়, তাতে দোয়া পাঠ করা হয়, দুরুদে পাক পাঠ করা হয়, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আর লোকেরা আসতে থাকে, এমনকি শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়েছেন। অর্থাৎ শরীয়ত মাসালা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওলিয়া শরঈ জানাজার নামাজ না পড়ে আর তার অনুমতিতে না পড়া হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার পড়া যেতে পারে। যদি ওলি পড়ে থাকে বা তার অনুমতিতে পড়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পড়া যাবে না। তখনও যেহেতু কোনো শরীয়ত এই প্রতিনিধি নির্ধারণ হয়নি, অতপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন এবং শরীয়ত এর প্রতিনিধি হয়েছিলেন। এই জন্য শেষে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়িয়েছিলেন। আর আলিমগণের একদল এক জামাত তারা বলেন যে তিনি আলাইহি সাল্লাতু সালামের জানাজার নামাজ নিয়মানুসারে এভাবে হয়নি, বরঞ্চ একের পর এক জামাত আসতেন, এভাবে দুরুদ পাঠ করতেন, দোয়া করতেন, অতপর সেখান থেকে চলে যেতেন, অতপর অন্য জামাত আসতেন, অতপর আরও এক জামাত আসে, এইভাবে ধারাবাহিকতা জারি ছিল। দুই ধরনের উক্তি ওলামাদের এই বিষয়ে বর্ণিত রয়েছে। যখন সাহাবারা আরজ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দাফন করা হবে, তখন তিনি বললেন হ্যাঁ দাফন করা হবে। আরজ করা হলো যে ক্বালু আয়না, কোথায় দাফন করা হবে? ক্বালা ফিল মাকানিল্লাযী ক্বাবাদাল্লাহু ফীহি রূহাহু ফাইন্নাল্লাহ লাম ইয়াকবিত রূহাহু ইল্লা ফি মাকানিন তাইয়িবিন। অর্থাৎ তিনি ইরশাদ করলেন, যখন সবাই জিজ্ঞাসা করলেন কোথায় দাফন করা হবে, তখন বললেন ওই স্থানে দাফন করা হবে যেখানে তিনি আলাইহিস সালামের রূহ কবজ করা হয়েছে, অর্থাৎ যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে তিনি আলাইহিস সালামকে দাফন করা হবে। কেননা আল্লাহ তাবারক তাআলা ওই স্থানে ওই জায়গায় আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামের রূহ কবজ করেন বা তিনি আলাইহিস সালামের রূহ কবজ করেছেন যে স্থানকে তারা পছন্দ করতেন, যা পবিত্র স্থান, যা তার পছন্দনীয় স্থান, সেখানে তিনি আলাইহিস সালাতু সালামের রূহ কবজ করা হয়েছে, অতএব সেই স্থানেই তাকে দাফন করা হবে। ফা আলিমু আন কদ সাদাকা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মাধ্যমে জানতে পারলেন যে তিনি সঠিক বলছেন, তারা বুঝতে পেরেছিলেন। সুম্মা আমারাহুম আইয়ুগাসসিলুহু বনু আবিহি, অর্থাৎ তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার আদেশ করলেন যে হুজুর আলাইহি সালাতু সালামের যে পরিবারবর্গ রয়েছে, অর্থাৎ তার চাচাতো ভাই বা চাচা জানেরা যারাই আছেন, বাপদাদা বংশধরেরা যারা আছেন, তারা তিনি আলাইহি সালাতু সালামকে গোসল দিবেন। সুতরাং মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি হাদিসে পাকও পাওয়া যায় যাতে হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন যে তিনি হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামকে গোসল দিবেন। সুতরাং মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন। আর হযরত ফজল, হযরত আব্বাস যিনি হুজুর আলাইহি সাল্লামের চাচা, আর হযরত ফজল হুজুর আলাইহি সাল্লামের চাচাতো ভাই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, এবং কুসাম ও উসামা, তারা কতিপয় ছিলেন যারা সহযোগিতা করেছেন, অর্থাৎ গোসল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আর এই হযরতগণ পানি ইত্যাদির ব্যবস্থা করছিলেন, দিচ্ছিলেন। আর অন্য বর্ণনায় রয়েছে যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেহকে যেমন অনেক সময় আমরা যখন কোনো মৃতকে গোসল দিয়ে থাকি তখন তার দেহের পার্শ্ব পরিবর্তন করতে হয়, উপর নিচ করতে হয় আশেপাশে পানি ঢালার জন্য, সুতরাং বলেন এমন অনুভব হচ্ছিল যেন সেখানে 30-40 জন ফেরিস্তা উপস্থিত রয়েছেন যারা তিনি আলাইহিস সালাতু সালামের দেহ মুবারকের সেবা করার সৌভাগ্য অর্জন করছেন। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন এবং গোসলের যে অবশিষ্ট পানি ছিল যা তিনি আলাইহিস সালাতু সালামের মুবারক চোখের পাপড়িতে ছিল, সুতরাং তাও মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করার সৌভাগ্য অর্জন করেন, অর্থাৎ তা নিজ দেহ মুবারকে নিয়ে নিলেন। গোসল দেওয়ার যে সৌভাগ্য তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেন। ওয়াসতামা আন মুহাজিরুনা ইয়াতাশাওয়ারুনা ফাকালু ইনতলিক বিনা ইলা ইখওয়ানিনা মিনাল আনসার নুদখিলহুম মাআনা ফি হাযাল আমর, অর্থাৎ এখন সমস্যা এটা ছিল যে যেহেতু কাফির মুশরিকেরা মুনাফিকেরা তারা বিশাল সংখ্যায় বিদ্যমান ছিল, আর তাদের সম্পূর্ণ ইচ্ছা ছিল যে কোনোভাবে যেন ইসলামকে নিশ্চিহ্ন করা যায়। আর রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তাদের কাছে এই সুযোগ ছিল, ফিতনার সম্ভাবনা ছিল, সবাই পেরেশান ছিল, বিরহের পরিবেশ ছিল, সুতরাং এমন পরিস্থিতিতে অনেক বেশি জরুরি ছিল লোকদেরকে সামলানো, এবং তাদের জন্য এমন কোনো না কোনো উত্তরসূরি নির্ধারণ হোক, এমন কোনো না কোনো অভিভাবক নির্ধারিত হোক এমন খলিফা নির্ধারণ হোক যিনি তাদের সমস্ত কাজকে সামলাতে পারে। হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম পৃথিবীতে যে উদ্দেশ্যে তাশরিফ এনেছিলেন সে আসল উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সম্পন্ন করতে পারেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। যদি এই ফিতনা ছড়িয়ে পড়ত বিশেষভাবে সেই যুগের মধ্যে, যেহেতু ওই যুগে হতোই এমন যে আমিরের ইন্তেকালের পর, কোনো বড় ব্যক্তির ইন্তেকালের পর, সর্দারের ইন্তেকালের পর অনেক সময় যুদ্ধ পরিস্থিতি আসত আর লড়াই হতো এই ব্যাপারে যে এখন আমির কে নির্ধারণ হবে। যদিও বা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে এরকম ধারণা ছিল না, কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারত। অতএব সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই ব্যাপারকে গুরুত্ব দেন আর প্রয়োজন মনে করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিনিধিত্ব, যে খিলাফত, তার জন্য তৎক্ষণাৎ পরামর্শ করেন যে কেউ না কেউ তাড়াতাড়ি নির্ধারণ হোক যিনি এই সম্পূর্ণ ব্যাপারকে সামলে নেবে এবং এই মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাবে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছিলেন। সুতরাং মুহাজিরগণ মশওয়ারা করা আরম্ভ করলেন। অতএব অনেকে বললেন, আমাদের এই ব্যাপারটির জন্য আমরা আনসারের নিকট যেতে পারি আর তাদেরকে নিজের এই মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আবার এমন যেন না হয় যে তারা এই ব্যাপারটিকে অস্বীকার করে আর নিজের পক্ষ থেকে কোনো আমির নির্ধারণ করে নাই, তাহলে কিন্তু ফলাফল আসবে লড়াই ঝগড়ার আর বিষয়টি বিগড়ে যেতে পারে। সুতরাং সমস্ত মুহাজির হজরতগণ তারা আনসারের নিকট গেলেন, সবাই একত্রিত হলেন। অতএব আনসারের মধ্যে অনেকে বললেন, ফাকালাতিল আনসারু মিন্না আমিরুন ওয়া মিনকুম আমিরুন। আলোচনা চলছিল, তো হযরতে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে একজন আমির আমাদের পক্ষ থেকে হওয়া উচিত আর আরেকজন আমির আপনাদের পক্ষ থেকে হওয়া উচিত, অর্থাৎ মুহাজিরদের একজন আমির হবে আর আনসারদের আরেকজন আমির হবে। এখন এটা সমস্যা সৃষ্টি হতে পারে যে খলিফা একসময় একজনই হতে পারে, যে ইসলামের আমির অর্থাৎ ইসলামের খলিফা তিনি একসময় একজনই হতে পারে। অতএব এই ব্যাপারে অনেক আলোচনা হচ্ছিল, যা সকিফায়ে বনি সাঈদা ছিল সেই স্থানে সবাই একত্রিত হয়েছিল। তো আলোচনা হলো, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলালেন আর এই সুবাদে তিনি সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে এই হাদিস প্রসিদ্ধ ছিল যে আল আইম্মাতু মিন কুরাইশ, যে ইমাম হবে তিনি কুরাইশদের মধ্যেই হবে, অর্থাৎ যারা খলিফা হবে তার মধ্যে একটি শর্ত হচ্ছে তিনি কুরাইশদের মধ্যে হবে, কুরাইশ সম্প্রদায়ের সাথে তিনি সম্পৃক্ত হবেন অন্যান্য শর্তাবলীর সাথে। তো এটি সবার নিকট সুস্পষ্ট ছিল, আনসারগণও এই হাদিসে পাক জানতেন, কুরাইশগণও এই হাদিসে পাক জানতেন। তো প্রথমত অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই হাদিসে পাক উপস্থাপন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, তো এই ব্যাপারটি আনসারেরা সাথে সাথে বুঝে গেলেন আর মেনে নিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফজিলত ছিল, যে গুণাবলী ছিল, তা তাদের সামনে বর্ণনা করলেন। আর তন্মধ্যে একটি ফজিলত হচ্ছে, ফাকালা ওমর ইবনুল খাত্তাবি মান লাহু মিসলু হাযহি সালাসাতি সানিয়াস নাইনি ইযু হুমা ফিল গার ইযু ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মাআনা মান হুমা। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফজিলত, আয়াতের মাঝে তিনটি ফজিলত একসাথে বর্ণনা করা হয়েছে, যে সানিয়াস নাইনি দুজনের মধ্যে দ্বিতীয় জন, দুজনের মধ্যে দ্বিতীয় জন যখন দুইজন গুহার ভিতরে ছিলেন। অতএব এক তো তার আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আলোচনা খুব সুন্দরভাবে করা হয়েছে, দুজনই গুহার মাঝে আছেন, দুজনের মধ্যে দ্বিতীয় জন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অতঃপর বললেন, ইযু ইয়াকুলু লিসাহিবিহি, স্বয়ং আল্লাহ তাবারক ও তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বলেছেন। সাহাবি তো অনেক আছেন, কিন্তু এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব যে কোরআনে পাকে তার সাহাবিয়াতের আলোচনা বিদ্যমান রয়েছে। এক হচ্ছে এই ফজিলত আর অন্যটি হচ্ছে ইন্নাল্লাহ মাআনা, চিন্তিত হয়েও না, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং এই সম্পূর্ণ আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের উপর প্রমাণ বহন করে। আরও অনেক ফজিলত রয়েছে। তো মান হুমা, তারা দুজন কারা? তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা সুম্মা বাসাতু ইয়াদাহু ফাবায়আহু ওয়া বায়আহু আন-নাসু বাই'আতান হাসানাতান জামিলাতান। অর্থাৎ এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন, অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন, আর হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হলেন। আর এরপর সকল লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উত্তম এবং দারুণভাবে বায়াত হন, উত্তম এবং দারুণভাবে বায়াত হন। এটি দীর্ঘ হাদিসে মুবারাকা ছিল যা হযরত সালিম বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। এই অধ্যায়ে আরও কিছু হাদিসে মুবারাকা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই আলোচনা করছেন। বলেন, হাদ্দাসানা নাসর ইবনু আলী قال حدثنا عبد الله بن زبير شيخ باهلي قديم بصري قال حدثنا ثابت البناني عن انس بن مالك قال لما وجد رسول الله صلى الله عليه وسلم من كرب الموت ما وجد قالت فاطمة رضي الله تعالى عنها وكرباه فقال النبي صلى الله عليه وسلم لا كرب على أبيك بعد اليوم إنه قد حضر من أبيك ما ليس بتارك منه أحدا الموافاة يوم القيامة অর্থাৎ হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উফাতের যন্ত্রণাকে অনুভব করলেন, যখন হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের উপর এইরকম পরিস্থিতি আসলো এবং কষ্টের প্রভাব হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের উপর প্রকাশ পেল, তো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খিদমতে উপস্থিত ছিলেন। তিনি বললেন ওয়াকার বাহু, অর্থাৎ আমার বাবা যান তিনি খুবই কষ্টে আছেন, খুবই কার্বে আছেন, খুবই কষ্ট তিনি আলাইহি সাল্লাতু সাল্লাম অনুভব করছেন। তখন তিনি কষ্টের এই শব্দ ব্যবহার করলেন, বললেন অকার বাহু, হাই আমার বাবা জানের কষ্ট। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার বাবার উপর কোনো ধরনের কোনো বেদনা নেই। অর্থাৎ যদিও তাবলিগের দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, আর এই যে অবস্থা, এই যে পরিস্থিতি, এতেও কষ্ট আছে, মৃত্যুর কষ্ট সবাই অনুভব করেন কোনো না কোনোভাবে, কিন্তু ন্যাক্কার ব্যক্তিদের জন্য এটা মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে থাকে। আর সমস্ত ন্যাক্কারদের সর্দার নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তো প্রত্যেক মুহূর্ত তার মর্যাদা বৃদ্ধির জন্য। সুতরাং তিনি আলাইহি সাল্লাতু সাল্লামের উপরও যে এই পরিস্থিতি এসেছিল তা আরও মাকামাতে রাফিয়া, যা তিনি পেয়েছিলেন এবং যা পাওয়ার ছিল এবং অর্জন হচ্ছিল সেই কারণে ছিল। তো তিনি বললেন আজকের পর কোনো কষ্ট নেই, যখন রুহ দেহ থেকে বের হবে যদিও বা অল্প সময়ের জন্য মৃত্যু আসে, কিন্তু এরপর কী হবে কোনো প্রকারের বেদনা তোমার বাবার হবে না। আর এটি এমন এক বস্তু যা কাউকে ছাড়েনি, অর্থাৎ মৃত্যু এটা প্রত্যেকের ক্ষেত্রে এসেছে, এটি এমন এক কষ্ট, এমন এক বেদনা যা প্রত্যেকের নিকট এসেছে। আরও বলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই, হাদ্দাসানা আবুল খাত্তাবী زياد بن يحيى البصري ونصر بن علي قال حدثنا عبد الرابح بن بارك الحنفي قال سمعت جدي أبا أمي سماك بن الوليد يحدث أنه سمع ابن عباس رضي الله تعالى عنهما يحدث أنه سمع رسول الله صلى الله تعالى عليه وسلم يقول من كان له فرطان من أمتي أدخله الله بهما الجنة فقالت عائشة رضي الله تعالى عنها فمن كان له فرط من أمتك قال ومن كان له فرط يا موفقة قالت فمن لم يكن له فرط من أمتك قال فأنا فرط لأمتي لن يصاب بمثلي অর্থাৎ হযরত সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার দুটি ফরত রয়েছে। ফরত বলা হয় এমন সত্তাকে, এমন ব্যক্তিত্বকে, এমন মহান মনীষীকে যিনি আগে গিয়ে লোকদের জন্য সহজতার পথে সংগ্রহ করে, আগে গিয়ে তাদের জন্য পানির খাবারের আয়োজন করে, সহজতার পথে সংগ্রহ করে, সুতরাং এমন সত্তাকে ফরত বলা হয়। সুতরাং যে বাচ্চা নাবালিক অবস্থায় ইন্তেকাল করে, তো যেহেতু সে নিজ মা বাবার জন্য কিয়ামতের দিন সহজতার পথে সংগ্রহ করবে, তাদের জন্য হাউজে কাউসারের পানির আয়োজন করবে, জান্নাতের নিয়ামতের আয়োজন করবে, সুতরাং এই জন্য বাচ্চাকে ফরত বলা হয়। অতএব যার দুই ফারত রয়েছে, যার দুই বাচ্চা নাবালিক অবস্থায় ইন্তিকাল করে, তো আল্লাহ তাআলা এই দুই বাচ্চার ওসিলায় এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন। তো সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটি বাচ্চা ইন্তিকাল করেছে। তখন বললেন, এ মুওয়াফাকা, অর্থাৎ সেই সত্তা যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সে উত্তম থেকে উত্তম জিনিস চাইবে। যার একজন বাচ্চাও ইন্তিকাল করেছে তো তার জন্য এই সুসংবাদ রয়েছে। অর্থাৎ মুওয়াফাকা এই জন্য বলেছেন তার প্রশ্নের কারণে। এই প্রশ্ন এত সুন্দর ছিল, এত অসাধারণ ছিল যে হুজুর আলাইহি সাল্লাম প্রথমে দুইজন বাচ্চার ব্যাপারে বলেছেন, যার দুইজন বাচ্চা ইন্তেকাল করে সে এই নিয়ামত পাবে, সে এই পুরস্কার পাবে। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খুব সুন্দর প্রশ্নের কারণে সেও এই ফজিলত অর্জন করবে যার একজন বাচ্চা ইন্তেকাল করবে। এখন সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, যার কোনো বাচ্চাই এভাবে ইন্তেকাল না করে, অর্থাৎ নাবালিক অবস্থায় যদি কোনো বাচ্চার ইন্তিকালই না হয় অথবা কারো সন্তানই ছিল না যার ইন্তিকাল হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে আমি আমার উম্মতের জন্য ফরজ। অর্থাৎ যেভাবে বাচ্চা তাদের জান্নাতে প্রবেশের কারণ হবে, কিয়ামতের দিন তাদের জন্য হাউজে কাউসারের জান্নাতের নিয়ামতের কারণ হবে যে পাথর সংগ্রহ করবে, অতএব আমি আমার উম্মতের জন্য ফরজ, এগুলো আমি তাদের জন্য ব্যবস্থা করব। এবং লাইয়ু সাবু বিমিসলি, বাচ্চা ইন্তিকাল করা, দুই বাচ্চা ইন্তিকাল করা অনেক বড় মুসিবত, অনেক চিন্তার বিষয়, অনেক কঠিন পরীক্ষা তার জন্য। কিন্তু লোকদের আমার উম্মতের জন্য আমি দুনিয়া হতে পর্দা হওয়ার চাইতে বড় মুসিবত আর কি রয়েছে? কোনো মুসিবত, কোনো পেরেশানি, অর্থাৎ যে দুঃখ, যে কষ্ট আমার উফাতের কারণে আমার উম্মতের হবে, এর চেয়ে বড় তো কোনো কষ্ট নেই। প্রকাশ্য বিষয়, বাচ্চা ইন্তিকাল করলে, দুই বাচ্চা ইন্তিকাল করলে, দশ বারো পনেরো একশত ইন্তেকাল করলে, তো সে দুঃখ বা কষ্ট হবে না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কারণে হবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মহিলাদের ঘটনা প্রসিদ্ধ রয়েছে যে যুদ্ধে সন্তান গিয়েছে, বাবা গিয়েছে, ভাই গিয়েছে, স্বামী গিয়েছে, আর উহুদের যুদ্ধে গুজব ছড়িয়ে পড়লো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং সেই মহিলা খবর নেওয়ার জন্য গেলে রাস্তায় খবর পেল তার বাবা শহীদ হয়ে গিয়েছে। বললেন, কোনো বিষয় না, আগে বলো হুজুর আলাইহি সাল্লাম কেমন আছেন। জানানো হলো যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। বললেন, কোনো বিষয় না, বলো হুজুর আলাইহি সাল্লাম কেমন আছেন। সন্তান শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বলো হুজুর আলাইহি সাল্লাম কেমন আছেন। এভাবে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তারা কি বলেছেন, যে হুজুর আলাইহি সাল্লাম যদি নিরাপদে থাকে তাহলে কোনো চিন্তা নেই। সুতরাং বাচ্চার ব্যাপারে মুসিবত আসে, পরীক্ষা আসে, তো এর জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতে প্রবেশ করান। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী জিয়ারত হতে মানুষ বঞ্চিত হয়ে যায়, তিনি আলাইহি সাল্লাম দুনিয়া হতে উফাত বরণ করা, এর থেকে বড় দুঃখ কী হতে পারে? বর্ণনা করা হয়ে থাকে যে মদিনায় দুইবার কিয়ামতের সুগরা হয়েছিল। একবার হচ্ছে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী হতে উফাত বরণ করেন। সুতরাং হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস পূর্বে বর্ণিত হয়েছে যে মদিনায় যেন প্রত্যেক বস্তুর উপর দুঃখ নেমে এসেছিল, অর্থাৎ আমাদের জন্য পৃথিবী যেন অন্ধকার হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন সাইয়দুনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের সংবাদ পৌঁছেছিল, আর তার সাথীদের উফাতের সংবাদ পৌঁছেছিল, আর কাফেলা যখন মদিনা মোনাওয়ারায় পৌঁছেছিল, এটা সেই মুহূর্ত ছিল যখন মদিনা মোনাওয়ারায় কিয়ামতের সুগরা সংগঠিত হয়েছিল। সুতরাং এটি অনেক বড় মুসিবত ও পরীক্ষা, অতএব এর জন্য আল্লাহ তাবারক তাআলা প্রতিদান দিবেন। আর হুজুর আলাইহি সাল্লাতু সালাম তিনি কিয়ামতের দিন তাদেরকে তিনি হাউজে কাউসার হতে নিয়ামত প্রদান করবেন, পানি পান করাবেন, আর তিনি আলাইহি সাল্লাতু সালামের ওসিলায় জান্নাতে প্রবেশের সৌভাগ্য হবে। আমাদের এই অধ্যায় পূর্ণ হলো, আর এরপর অত্যন্ত সুন্দর এক অধ্যায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে দিদার লাভের প্রসঙ্গে আমরা জানব আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে নবী রহমত শাফিয়া উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহারের সত্যিকারের ভক্তি ও ভালোবাসা প্রদান করুক, তার সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ইজ্জত ও সম্মান প্রদানের তৌফিক দান করুক। আমাদের ইমানের, আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের আকিদার আল্লাহ তাবারক তাআলা হিফাজত করুক। আমাদের, আমাদের বংশধরদের মাসলাকে আলা হজরতের উপর অটল ও স্থির থাকার তৌফিক দান করুক। এবং দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হাদিসে মুস্তাফা, হাদিসে মুস্তাফা, দরসে শামাইলে তিরমিজী।